শীতকালীন অলিম্পিক এবং বাংলাদেশ ক্রিকেট তো আসছেই, আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে আগে পরিচয় করিয়ে দাও।
জি, আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, বাংলাদেশ থেকে দুজন এবং ভারত থেকে একজন। বাংলাদেশ থেকে যে দুজন ক্রীড়া সাংবাদিক রয়েছেন তারা হলেন দিলু খন্দকার এবং বর্ষণ কবির, এবং ভারত থেকে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী।
জয়ন্ত চক্রবর্তী স্বল্প সময়ের জন্য যোগ দিচ্ছেন, আপনারা তিনজনই লাইনে আছেন। ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে প্রথমেই বলে দিই যে আমেরিকার জনপ্রিয় ফুটবল খেলা হয়ে গেল এই যে গত রাতে, চূড়ান্ত ম্যাচ 52তম সুপার বোলের কথা বলতেই হয় একটুখানি। মিনেসোটার মাঠে এবারের সুপার বোল ফাইনালে, অর্থাৎ সুপার বোলে চমক জাগালো ফিলাডেলফিয়া ইগলস, ছবারের মতো সুপার বোল জয়ী। এবং অনেকের যেমন ধারণাটি ছিল গোড়া থেকেই এবারও তারাই চ্যাম্পিয়ন হবে, 40 বছর বয়সেও দুর্দান্ত ফিলাডেলফিয়া যে দল ছিল তাদের বিপক্ষে যারা খেলছে সেই কোয়ার্টারব্যাক টম ব্র্যাডির দক্ষতায়, কিন্তু তার হল না। চ্যাম্পিয়ন্স ট্রফিটি কিন্তু ছিনিয়ে নিল সুপার বোলে, এই প্রথম চ্যাম্পিয়ন হল ফিলাডেলফিয়া ইগলস। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসকে, অর্থাৎ কোয়ার্টারব্যাক টম ব্র্যাডির প্যাট্রিয়টস দলকে 41-33 পয়েন্টে হারিয়ে দিল এবং সেরা খেলোয়াড়ের খেতাবটি পেলেন ইগলসের কোয়ার্টারব্যাক নিক ফোলস। তাহলে এবার আমরা অলিম্পিকের দিকে দৃষ্টি দিই, শীতকালীন অলিম্পিক।
জি আপা, আমাদের আসলে বিষয় অনুযায়ী আমরা শীতকালীন অলিম্পিক এবং ক্রিকেট এই দুটো নিয়েই আলোচনা করব।
হ্যাঁ, 8 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে 16 দিনের উৎসব, বহু আলোচনার পর এবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং এ একসঙ্গে খেলোয়াড়দের প্যারেডে নামছে উত্তর কোরিয়া দল দক্ষিণ কোরিয়ার সঙ্গে। যদিও নানা বিতর্ক এখনো চলছে, অনেকে মনে করছেন উত্তর কোরিয়া এই সুযোগে খেলার মাঠ থেকেও তার প্রভাব প্রতিপত্তিটি দেখানোর চেষ্টা করবে।
আসলে এটি যতটা না বেশি অলিম্পিক নিয়ে কথা হচ্ছে তার চেয়ে বেশি দুদেশের এবং সারা বিশ্বের রাজনৈতিক অস্থিরতা নিরসনের একটি কৌশল হিসেবে অনেকে দেখছেন।
বিশেষ করে উত্তর কোরিয়ার এই যে যোগ দেওয়ার কথাটা অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মেনে নিল এবং তারপরে উত্তর কোরিয়া একই পতাকার তলে আসছে উত্তর দক্ষিণ কোরিয়া, সেটাও আবার একটা অবশ্যই রাজনৈতিক দিক থেকে দৃষ্টিকোণ থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই খুব একটা সুনজরে দেখছেন না। তো জয়ন্ত চক্রবর্তী, আপনার কাছে প্রথমে যাচ্ছি যে ভারত থেকে কারা যাচ্ছেন, এবারে দুজনের নাম শোনা যাচ্ছে, শিবা কেশবন যাচ্ছেন লুজে আর তার সঙ্গে আর একজন যাচ্ছেন জগদীপ সিং, তো আপনি বলবেন কি?
একদমই তাই, এই দুজনকে শীতকালীন অলিম্পিকে পাঠানো হচ্ছে। আসলে ভারতে গ্রীষ্মকালীন অলিম্পিকের যে একটা উৎসাহ, যে কদরটা থাকে, শীতকালীন অলিম্পিক নিয়ে অতটা উৎসাহ বা কদর থাকে না। তার কারণ মনে করা হয় শীতকালীন অলিম্পিকে যে অ্যাথলিটরা যোগদান করেন তারা সর্বোচ্চ স্তরের নন, কিন্তু এক্ষেত্রে ভারতীয় প্রতিনিধি যারা যাচ্ছেন তারা নিজেদের স্ব ক্ষেত্রে যথেষ্ট ক্রীড়া দক্ষতা দেখিয়েছেন, সেই কারণে তাদের নির্বাচিত করা হয়েছে। বিশেষ করে শিবা সম্পর্কে বলা যেতে পারে, শিবা কেশবন, তার মধ্যে সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং ভারত মোটামুটি ভাবে ঠিকই করে নিয়েছে যে শীতকালীন অলিম্পিকে তারা নির্দিষ্ট কতগুলি ইভেন্ট ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করবে না, সেই কথা ভেবে নিয়ে তারা এই প্রতিদ্বন্দ্বিতার রাস্তাটা প্রশস্ত করেছে। বলেছি ভারতের শীতকালীন অলিম্পিক নিয়ে খুব একটা আগ্রহ সেভাবে নেই,
তেমন নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানও তেমন দেখা যায় না, কিন্তু ক্রস কান্ট্রি স্কিতে ভারতীয় দলে যে জগদীপ সিং যাচ্ছে তার সঙ্গে কোচ হিসেবে যাবেন নাদিম ইকবাল, যিনি 2014 সালে সোচি অলিম্পিকে স্কিতে অংশ নিয়েছিলেন এবং সেটা নিয়ে শেষ পর্যন্ত একটা টানাপোড়েন ছিল। কেন
একটা টানাপোড়েন ছিল শেষ পর্যন্ত? কারণ স্কিইং দলটি সম্পর্কে ভারতীয় ক্রীড়া মন্ত্রক তাদের একটা সবুজ সংকেতের অপেক্ষা ছিল এবং যেহেতু স্কিইং ভারতবর্ষে একটা নির্দিষ্ট গণ্ডিতেই খেলা হয়, এটা সার্বজনীন খেলা নয়, যে সার্বজনীন খেলাগুলো রয়েছে সেগুলিকে নিয়ে যে ধরনের উন্মাদনা হয়, যে ধরনের স্পন্সরশিপ থাকে স্কিইং এর ক্ষেত্রে সেটি থাকে না। এক্ষেত্রে একটা কোথাও ক্রীড়া মন্ত্রকের দ্বিধা ছিল, সেই দ্বিধাটা কেটে গেছে এবং তারা অংশ নিচ্ছে, এটাই সব থেকে বড় কথা। বিশেষ করে শীতকালীন অলিম্পিকে যেহেতু এই ইভেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
হ্যাঁ, তাদের বলা হচ্ছে যে নিজেদের অর্থ সংস্থান তারা নিজেরাই করবেন এবং বাইরে থেকে কোনো মানে স্পন্সর পাওয়া যায়নি সেরকম, এইসব নানান কিছু আলোচনা চলছিল। যাই হোক,
সব থেকে বড় কথা তাদের অনুমতি দেওয়া হয়েছে এই শর্তে যে তারা যে যাচ্ছেন তাদের সমস্ত ব্যয়ভারটা নির্বাহ করতে হবে তাদের নিজের, ভারত সরকার তাদের কোন রকম বা ক্রীড়া মন্ত্রক তাদের কোন রকম আর্থিক সাহায্য করবে না।
তার মানে যাচ্ছেন শিবা কেশবন এবং জগদীপ সিং, তারা দুজনেই যাচ্ছেন এবং অংশ নিচ্ছেন, ভারতের পতাকা বহন করবেন, সেটাই বিরাট কথা।
যেকোনো এই ধরনের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের পতাকা ওড়াটাই সব থেকে বড় কথা।
সেটাই আপা, সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা সেটা একটু আমরা জেনে নিতে পারি?
আমি তার আগে বলি যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বিশাল একটি দল যাচ্ছে শীতকালীন অলিম্পিকে। যুক্তরাষ্ট্রের দল থাকে অনেক বিশাল এবং মহিলাদের স্পিড স্কেটিং এ 17 বছরের একজন স্কেটার ম্যামি বাইনি চমৎকার ফলাফল করবে সেটাই আশা করছেন অনেকে, কারণ বাছাই পর্বে কিন্তু ম্যামি দারুণ সাড়া জাগিয়েছে। ঘানায় জন্মগ্রহণকারী 17 বছরের এই কিশোরী মানে তাক লাগিয়েছে স্কেটার পর্বে, বাছাই পর্বে। তো ম্যামি বাইনিকে দেখার অপেক্ষায় রয়েছে সবাই।
আমরা বাংলাদেশে যাওয়ার আগে খানিকটা তথ্য দিয়ে দিতে চাই। শীতকালীন
অলিম্পিক
জি 90টার মতো দেশ অংশ নিচ্ছে এবারে শীতকালীন অলিম্পিকে এবং 2800
খেলোয়াড় এতে অংশ নেবে
জি, এবং মেডেলের জন্য ইভেন্ট থাকবে হচ্ছে 102টি। আর আরেকটি মজার তথ্য হচ্ছে সেটি এবার যে স্বর্ণপদক থাকছে সেটির ওজন বেড়েছে, অর্থাৎ 1.29 পাউন্ড থাকবে জি। আমরা একটু বাংলাদেশে যেতে চাই। বর্ষণ কবির আপনি শুনতে পাচ্ছেন?
আপনি কি মোটামুটি থাকছেন আমাদের সঙ্গে নাকি আপনার কোন কাজের তাড়া আছে?
আমাকে তো চলে যেতে হচ্ছে, আমার নিজস্ব একটি অনুষ্ঠান থাকে, সেই জন্য আমি অসময়ে বিদায় নিতে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ যেটুকু সময় আপনি রইলেন, তো আগামীতে কথা হবে।
জি বর্ষণ কবির, আমরা আপনার কাছে যেতে চাইছিলাম যে
দিলু খন্দকারকে
জি দুজনের কাছে আমরা যাব যে শীতকালীন অলিম্পিক নিয়ে বাংলাদেশের কি আয়োজন, আদৌ দল যাচ্ছে কিনা, কি
অবস্থা। অলিম্পিক কমিটিতে যারা আছেন কর্মকর্তা তারা তো অবশ্যই যান, সেটা আমরা জানি,
আমাদেরকে যদি একটু জানান।
আসলে এটা একটা খুব আইরনি, মানে খুবই একটা প্রহসনও বলা যায় যে উইন্টার অলিম্পিক নিয়ে আসলে উপমহাদেশের যে অন্যান্য দেশের ধারাবাহিকতা বাংলাদেশও বেশ কিছু নিষ্ক্রিয়তা দেখিয়ে এসছে। আমি কিছুক্ষণ আগেও যোগাযোগের চেষ্টা করেছিলাম যে আসলে শীতকালীন অলিম্পিকে আপনি জানেন বাংলাদেশ শীতকালীন অলিম্পিকে যে পার্টিসিপেন্ট বা প্রতিযোগী
ছিল
সেটা নিয়ে আসলে এখনো পর্যন্ত আমার কাছে কংক্রিট যদি বলেন আমি দুঃখিত, আমার কাছে কোনো কংক্রিট
না না, কারণ আমরা যেটা জানি বর্ষণ কবির যে শীতকালীন অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ প্রতিযোগিতায় নয়, তবে অলিম্পিকের যে ধারা সেখানে অলিম্পিক কমিটির যারা শীর্ষ কর্মকর্তা তারা শীতকালীন গ্রীষ্মকালীন অলিম্পিকে তো অবশ্যই শীতকালীন অলিম্পিকেও তাদের যোগ দিতে হয় বিভিন্ন বিষয় নিয়ে অলিম্পিকের।
হ্যাঁ নর্মস হিসেবে তারা অবশ্য যাবেন, সেখানে এখনো পর্যন্ত পরিষ্কার হওয়া যাচ্ছে না, কারণ অনেকেরই মানে শেষ মুহূর্তে তাদের মনোবল মনের দিক থেকে তারা কি করবেন, তারা অ্যাপ্রোচটা কি করবেন এখনো পর্যন্ত আমার কাছে স্পষ্ট না।
ব্যক্তিগত
ভাবে আমি যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু
সেরকম কিছু জানতে পারিনি। আচ্ছা আচ্ছা দিলু খন্দকার আপনি কি জেনেছেন কিছু?
বাংলাদেশের মানুষের কাছে শীতকালীন অলিম্পিকের তেমন একটা আগ্রহ নেই, কারণ এই শীতকালীন অলিম্পিকে যে ধরনের খেলাধুলা হয়ে থাকে সেটা বাংলাদেশে হয় না বললেই চলে। বাংলাদেশের আগ্রহটা থাকারও কথা নয়, বরং বাংলাদেশের মানুষ মুখে আছে কিছুদিন পরেই রাশিয়াতে যে বিশ্বকাপ ফুটবল হবে সেটাকে ঘিরে,
তা তো বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের মানুষের উন্মাদনা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, তারপরেই যেটা হয়
সেটা
বিশ্বকাপ ফুটবল,
বিশ্বকাপ ফুটবল তো বিশ্বকাপ ফুটবল
উন্মাদনা সামার অলিম্পিককে ঘিরে হয়, যেহেতু বাংলাদেশ অংশ নেয় নামমাত্র এখনো,
গ্রীষ্মকালীন অলিম্পিকের দিকে অনেক
করার মতো কোন গ্র্যাবি তৈরি হয়নি বা সেরকম কোন কার্যক্ষেত্রে সেরকম কোন প্রক্রিয়াও তৈরি হয়নি যে যারা
সেটা আমরা আশাও করি না, তবে ওইটা যে কর্মকর্তা পর্যায়ে হয়তো যোগ দেন। আর গ্রীষ্মকালীন অলিম্পিকটা ভিন্ন, যেটা আপনি এক্ষুনি উল্লেখ করলেন যে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ থাকে, কমনওয়েলথ গেমসেই তাদের বেশি অংশগ্রহণ থাকে, এশিয়াডে থাকে, গ্রীষ্মকালীন অলিম্পিকে অবশ্যই কিছুটা থাকে এবং তার জন্য অনেকেরই দৃষ্টি থাকে। আর গ্রীষ্মকালীন অলিম্পিকের চমক তো বাংলাদেশের মতন, ভারত বাংলাদেশের মতন নাতিশীতোষ্ণ দেশগুলোতে অবশ্যই থাকে। তো যাই হোক, আমরা অলিম্পিক থেকে বা দৃষ্টি ফেরাবো অন্যদিকে, এবং এই মুহূর্তে আমি বলছি আমার শ্রোতাদের যে আমিও দুঃখিত, আমার নিজের কিছু কাজ আছে, আমি বিদায় নিচ্ছি। তাওহিদ
জি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ,
এবং আমি দেখি যে আগামীতে কি করব, আবার যদি ফিরে আসতে পারি তাহলে যোগ দেব।
ধন্যবাদ আপা আপনাকে। আমরা আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলবো এবং সেটি আমাদের সবার আগ্রহের একটি মূল জায়গাতে রয়েছে। দুজনের কাছেই যাব এবং প্রথমে দিলু খন্দকার আপনার কাছে যেতে চাই। বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে প্রায় হেরে যেতে যেতে ড্র করেছে এবং সেই ড্রটাও মূলত হয়েছে একজন খেলোয়াড়ের কৃতিত্বে। আমি আপনার কাছে জানতে চাইব যে চট্টগ্রাম টেস্ট নিয়ে আপনার মূল্যায়ন কি, আসলে বাংলাদেশ কি তার নামের প্রতি সুবিচার করতে পেরেছে?
সোজা সপ্তাহে যদি বলা যায় যে একটা ব্যাটিং প্যারাডাইস উইকেটে রেজাল্ট আসবে না, এটা অন্তত আমার একটা ধারণা ছিল যে চট্টগ্রামের উইকেট আমরা যেভাবে দেখে অভ্যস্ত যে চার দিন কোনো কোনো ম্যাচে প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করে, কিন্তু এবার যে উইকেটে খেলা হলো সেটা পাঁচ দিনই কিন্তু ব্যাটসম্যানদের ফেভারেই ছিল। ব্যাটসম্যানের ইচ্ছা করে যদি আউট না হতেন তাহলে কিন্তু আউট করার কোনো স্কোপ ছিল না। দু একটা ক্ষেত্রে শার্প টার্ন করেছিল বোলারদের, স্পিনারদের, বাট পেস বোলারদের তো বাংলাদেশ একজন পেস বোলার নিয়ে খেলেছে, শ্রীলঙ্কাও তাই, তাদেরও ধারণা ছিল যে এই উইকেট অন্তত রেজাল্ট আসার কিছু নেই। তারপরে বলবো যে চিটাগাং টেস্টটা বাংলাদেশের জন্য বিশেষ করে যেহেতু সাকিব বিহীন ছিল বাংলাদেশ কোনো সুযোগই নিতে চায়নি, যেহেতু সাকিব থ্রি ইন ওয়ান, সাকিব বোলার ব্যাটসম্যান ফিল্ডার ক্যাপ্টেন, সাকিব মাইনাস বাংলাদেশ ফ্ল্যাট উইকেট তৈরি করেছিল, যে এটা অবশ্যই গ্রাউন্ডসম্যান যে তার কৃতিত্বই বলা যায়, কারণ সাধারণত স্বাগতিক দেশ উইকেট থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে থাকে। কিন্তু শ্রীলঙ্কা আর বাংলাদেশ যারা স্পিনে খেলতে অবস্থিত বিশেষ করে সাবকন্টিনেন্টের দলগুলি, তাদের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাক করে পার পাওয়া যাবে না, এটা শ্রীলঙ্কাও ভালো জানে বাংলাদেশও ভালো জানে। সেই দিকে সেই রাস্তায় পা বাড়ায়নি গ্রাউন্ডসম্যান, উনি ফ্ল্যাট উইকেট তৈরি করে দিয়েছিলেন, যার জন্য আমরা অনেকগুলো সেঞ্চুরি দেখেছি, স্পেশালি মুমিনুল হক। মুমিনুল হকের জন্য এই মাঠটা ভীষণ পয়মন্ত, কারণ চার চারটি সেঞ্চুরি, পাঁচটি সেঞ্চুরি কিন্তু এখান থেকে এলো, এবং মুমিনুলকে বলা হয় যে কমপ্লিট ব্যাটসম্যান, কারণ আজ নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার মার্টিন ক্রো একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের বেস্ট প্লেয়ার মুমিনুল হক। আমি জানি না যে কেন খাদুরা সিং এর সময় শ্রীলঙ্কায় হান্ড্রেড টেস্টে মুমিনুলের জায়গা হয়নি, বাংলাদেশেও তিনি বাইরে ছিলেন, কিন্তু মুমিনুল হয়তো তার ব্যাট দিয়ে জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন, এবং সেটা হাথুরা সিং এর শ্রীলঙ্কার বিরুদ্ধে। হাথুরা সিংকেই হয়তো তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি কত কমপ্লিট ক্রিকেটার। প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন খুব সাবলীল, কিন্তু দ্বিতীয় ইনিংসে যে ব্যাট করলেন তখন প্রেশারে ছিলেন। আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ পরাজয়টা এড়িয়েছে, একটা সময় মনে হয়েছিল, অনেকেরই মনে হয়েছিল যে তিনি কে যখন 81 ফোর ডে শেষে ম্যাচটা মনে হয় হেলে গেল ভারতের দিকে, এই শ্রীলঙ্কার দিকে, কারণ বাংলাদেশের স্পিনার বলেছিলেন যে ম্যাচটা বাঁচানো কঠিন হবে, এবং শ্রীলঙ্কানরা কিন্তু বলেছিলেন যে তারা জিতে যাবেন, শুধু ভাবেননি মুমিনুল নির্বিকার। কতটা অবিচল থেকে কতটা কমপ্লিট ক্রিকেটার হলে একটা জেনুইন লেফট হ্যান্ডি যে ক্লাসিক প্লেয়ার তার একটা প্রমাণ রেখেছেন, এবং ওই উইকেট থেকে বোলারদের যে কোনো সুযোগ ছিল না সেটা কিন্তু মুমিনুল বারবার তার ইনিংসে প্রমাণ করেছেন। লিটন দাস যিনি অল্পের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন ঢাকার ঘরোয়া ক্রিকেটে, অসংখ্য রান করেন এই লিটন দাস, কেন যে ওই সময়টা নার্ভাস 90 শিকার হলেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে একটা কথা হয়তো বলবো যে সিলেকশনটা আমার মনে হয়েছিল যে বাংলাদেশ 11 যে সিলেকশন হয়েছিল সেখানে মনে কিছুটা ফাঁক রয়ে গিয়েছিল, কারণ একটা প্লেয়ারের ডেবু হলো সানজা মুলের, তাকে এত বড় আসরে ডেবুটা করানো, আমি জানি না এটা সিলেক্টররা কিভাবে ভেবেছিলেন, সেখানে যদি অভিজ্ঞ রাজ্জাককে খেলানো হতো কিংবা একটা পেসার যিনি খুবই দুরন্ত ফর্মে ছিলেন রুবেল হোসেন দেশের কুইকেস্ট বোলার তাকে খেলানো হলেও কিন্তু একটু চেঞ্জ হতে পারতো, কারণ আমরা জানতাম যে ব্যাটিং উইকেট এখানে হারানোর কিছু নেই, সেখানে বোলিংটা মনে হয় আর একটু কমপ্লিট করা যেতে পারতো, কারণ খেয়াল করবেন তাইজুল ইসলাম প্রায় 60 ওভারের মতো হাত ঘুরিয়েছেন, একটা টেস্ট ম্যাচে 60 ওভার হাত ঘুরানো বিশাল ম্যারাথন ব্যাপার, বারবারই ওই সাকিবের অনুপস্থিতিটাই বড় বেশি হয়ে দেখা দিয়েছিল।
জি, আমরা আরো একটু বিস্তারিত আলোচনায় যাব, তার আগে বর্ষণ কবির আপনার কাছ থেকে জেনে নিতে চাই চট্টগ্রাম টেস্ট নিয়ে আপনার মূল্যায়ন কি?
চট্টগ্রাম টেস্টে যেটা হয়েছে দিলুভাই খুব ভালো মতো বিশদভাবে ব্যাখ্যাই করে দিয়েছেন, যে বাংলাদেশ প্রকারান্তরে ডিফেন্সিভ ক্রিকেটের যে অ্যাপ্রোচটা নিয়েছিল সেখানে তারা শতভাগ সফল, যদিও চতুর্থ দিন দিনের শেষে আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। মুমিনুল হক এবং লিটন দাসের পার্টনারশিপটাই মূলত বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে এবং একই সঙ্গে ম্যাচটাকে বাংলাদেশের আয়ত্তের মধ্যে নিয়ে রেখে বাংলাদেশকে একটা ড্র এনে দিয়েছে। এই অ্যাপ্রোচটা আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টের আগে যে দল ঘোষণা করেছিল, রাজ্জাককে হঠাৎ করে নিয়ে এসে একটা মেন্টাল গেম বা মানসিক খেলা খেলতে চেয়েছিল, যাতে এখানে হাতুরু সিং এর রাজ্জাককে নিয়ে একটা অঙ্ক করতে থাকেন। সেখানে তারা একটা গ্যাম্বল করতে গিয়ে সেখানে কিন্তু আইক্ত হলে কেচে যেত, মানে যেটা বিরু ভাই বলছিলেন যে সানজামুলকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে খেলে দিয়ে বাংলাদেশ কিন্তু খুব সফল হয়নি। অন্তত এত বড় স্টেজে এসে শ্রীলঙ্কা যেখানে স্পিনার খুব ভালো খেলে এবং বাঁহাতি স্পিনার তাদের দলের অনেকেই আছেন বাঁহাতি ব্যাটসম্যান, যদিও ডানহাতিরাই বাংলাদেশে সর্বনষ্ট করেছেন ব্যাটিং এ, তারপরও বলতে হয় যে বাংলাদেশের ব্যাটিং আর বোলিং অ্যাপ্রোচটা শুরু থেকে নেতিবাচক ছিল। মানে যদি উইকেটের এবং কন্ডিশনের কথা চিন্তা করেন, তৃতীয় দিন থেকে কিছু উইকেটে ভেঙেছিল এবং সেখানে টার্নও করছিল বেশ কিছু শার্প, এবং পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি টিম ম্যানেজমেন্টও চাচ্ছিলেন যে রানের গতি একটু ডিফেন্সিভ ক্রিকেট আর একটু বেশি করে খেলা। বা আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বোলারদের ব্যাটসম্যানদেরকে অনেক লেগ সাইডে বল করেছেন বাংলাদেশের স্পিনাররা একটা স্টেজে এসে, যাতে রানের গতিটা কমে যায়। এটা আসলে বাংলাদেশ চেয়েছিল, যেটা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একটা মোটামুটি দাগের সম্মানজনক রেজাল্ট নিয়ে বেরিয়ে যাওয়া, সেক্ষেত্রে তারা সফল, কিন্তু আরেকটু হলেই সে কাজটাতে তারা ব্যর্থ হতে গিয়েছিল। তাদের কপাল ভালো যে মুমিনুল হক তারা দুটো ইনিংস, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে নিজের যে ইনিংসটা উনি খেলেছেন, শুধু ম্যাচ বাঁচানো বা সংগ্রাম বা হাতুরু সিং এর কে দেখিয়ে রাখা এটা বাদ দিলে ক্রিকেটের যে বড় বিজ্ঞাপন হতে পারে টেস্ট ক্রিকেটে ধৈর্য ধরে খেলা বা আপনার সাহসের ব্যাপারটা নিয়ে আসা, পৌরুষ দেখানো, সবকিছু মিলে মুমিনুলের এই ইনিংসটাকে একটু অন্যভাবে দেখতে হবে। এই একই মাঠে উনি 2013 নিউজিল্যান্ডের বিপক্ষে 181 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন, এবারও ডাবল সেঞ্চুরি পেতে পারতেন প্রথম ইনিংসেই, কিন্তু মুমিনুল আসলে ওসব মাথায় নিয়ে কখনোই খেলেন না। তারপরও লিটন দাসকে বলতে হয় একটু আলাদা কৃতিত্ব দিতে হয়, প্রথম ইনিংসে একটা ভুল বল জাজমেন্টে উনি প্রথম বলে তার অফিসটা ভাঁড়িয়েছিলেন, সেটা নিয়ে তীব্র সমালোচনা ছিল। তারপরে একটা স্টাম্পিং মিস করার পর তার উপর দিয়ে সামাজিক মাধ্যমে একটা ঝড় বয়ে গেছে, কিন্তু তার ব্যাটিং এ দ্বিতীয় ইনিংসে বোঝা গেছে যে এইসব ঝড়ে তিনি অন্তত নড়ে যাননি, তার মনের যে মানসিক শক্তি সেটা উনি প্রমাণ করে দিয়েছেন তার ব্যাটিং এ। আর ডোমেস্টিক ক্রিকেটে আমরা লিটন দাসকে এরকম ব্যাটিং করতে দেখতে অভ্যস্ত, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেটা গত কিছুদিন ধরে অনুপস্থিত, মানে অন্তত বলা যায় টেস্ট ক্রিকেটের বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় তার একটি ইনিংসকে বাদ দিলে সেভাবে লিটন দাস কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু এদিন পারলেন, যেদিন পারলেন সেদিন বাংলাদেশেরও কাজের কাজটা হয়ে গেছে। কপালটা খারাপই বলতে হবে, ওই সময় যদি একটু ধৈর্য রাখতেন তাহলে সম্ভবত প্রথম টেস্ট সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন চট্টগ্রামে।
জি, আমরা এরপর আলোচনা মূলত চারটি বিষয় নিয়ে করব। বাংলাদেশের টেস্ট দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন ব্যর্থ হলেন, এবং আমরা এরই মধ্যে জেনেছি যে আমাদের স্পিনারদের বল নিয়ে যে স্পিন কোচ রয়েছেন তিনি সন্তুষ্ট নন, কেন এমনটা হলো, এবং যেমনটা আপনি বলছিলেন দিলু খন্দকার যে হাতুরু সিং এর সময় কেন মুমিনুলকে খেলানো হয়নি, আমরা সেই বিষয়টাও একটু জানার চেষ্টা করব। একই সঙ্গে ঢাকা টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলের বিষয়ে একটু কথা বলবো। তার আগে আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, তাদের একজনের প্রশ্ন অন্তত পক্ষে নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
ধন্যবাদ, আমি নুরি আলম সিদ্দিকি নূর, বিরামপুর দিনাজপুর বাংলাদেশ থেকে বলছি। তো বাংলাদেশের উদীয়মান বা অল্প বয়সী ক্রিকেটাররা নিঃসন্দেহে অনেক ভালো খেলেন, হ্যাঁ, তারা সেই প্রমাণ বা নজির দেখিয়েছেন। হ্যাঁ, আমাদের বর্তমান সরকারও এই ক্রিকেট টিমের প্রতি অনেক সন্তুষ্ট, কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে যে যারা আজ খেলতেছেন বা যারা এই বিভিন্ন আসরে খেলতেছেন, মনে হয় যে আসলে যারা খেলেন বা যারা দলে থাকেন বা দলের নির্বাচিত করা হয়, কারণ বাছাই প্রক্রিয়াটাতে মনে হয় কোথায় যেন একটা গ্যাপ আছে, যে যাকে যেখানে দেওয়া উচিত বা যে বোলিং বা যে ফিল্ডিং করবেন, এই বাছাই প্রক্রিয়াটা যদি আরো একটু মানে যদি বিবেচনা সূক্ষ্ম করা যেত বা বিচক্ষণতা যদি পরিচয় দেওয়া যেত যারা কমিটিতে আছেন, আমার মনে হয় এই ক্রিকেট টিম এই সারা বিশ্বে আরো ভালো সুনাম বয়ে আনতেন। তাই মনে করি বিষয়ে যারা বাছাই কমিটিতে আছেন, হ্যাঁ, যারা ভালো খেলেন এদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য বা যে বোলার যিনি আছেন, ফিল্ডার আছেন, তাদেরকে ওই জায়গা যদি দেওয়া যায় এবং উৎসাহ দেওয়া যায়, কারণ আমরা জানি যে উৎসাহ পেলে পরে অনেক ক্রিকেটাররা আরো ভালো কিছু করবে, সেই জন্য আমি মনে করি উৎসাহ প্লাস বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয়
খেলানো হয়নি সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়, এবং একই সঙ্গে আমাদের শ্রোতা যে প্রশ্নটি করলেন যে আসলে দল বাছাই কি যথাযথভাবে করা হয়, আপনার মন্তব্য কি?
আসলে যে কোনো সিলেকশন নিয়ে, এটা শুধু বাংলাদেশ শুধু নয়, যে কোনো সিলেকশনটাই কিন্তু আমি যখন আমার দৃষ্টিতে দেখব, আমি যেভাবে চিন্তা করবো একাদশে সেটা না হলে আমার মনে হবে যে সিলেকশনটা ঠিক হলো না। সিলেকশনটা যে সবসময় ঠিক হয় এমনটাও কিন্তু নয়। অনেক সময় সিলেক্টররা, যারা সিলেক্টর মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, এরা কিন্তু দেশের সেরা ক্রিকেটারদের অন্যতম। তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে কোন রকম প্রশ্ন তোলার অবকাশ নেই, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ নেই। তারা সারাদিনই মাঠে থাকেন, যারা ভালো খেলেন তাদেরকে নিয়ে টিমটা তৈরি করেন। কিন্তু একাদশ নির্বাচনটা টিম ম্যানেজমেন্টের একটা কাজ, তারা সবাই দেন, তারা সবাই মতামত রাখেন, পিচের কন্ডিশন দেখেন, অপোনেন্ট দেখেন, অনেক কিছু ভেবে তারপরেই কিন্তু একাদশটা তৈরি করা হয়। এখন একাদশটায় যেমন যদি বলা যায় যে মুমিনুল হাতুরা সিং এর, হয়তো হাতুরা সিং এর মনে হয়েছে এই ছেলেটা টপ অর্ডারে, তার মনে হয়নি, উনি নেননি, এবং উনি যে ভুল ছিলেন এটা কিন্তু চট্টগ্রাম টেস্ট প্রমাণ করে দিয়েছে। এবং মুমিনুল যে নম্বর থ্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, এটা কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি, যারা ক্রিকেট নিয়ে নাড়াচড়া করি, খেলাধুলার খবরই, তারা জানেন যে দেশের একটা কমপ্লিট ক্রিকেটার। আজই সাকিব আল হাসান একটা কথা বলেছেন, যদি মুমিনুল ঢাকা টেস্টেও দুটো ইনিংসে সেঞ্চুরি করেন তাহলেও আমি অবাক হব না, কারণ ওর মেরিটটা ওই ধরনের। এত ঠান্ডা মাথার ছেলে ব্যাটসম্যান খুব কম দেখা যায়, কারণ সাকিব খুবই প্রেস করেন এবং মুমিনুল কিন্তু কখনোই এতটাই বিনয়ী, কখনো কিন্তু আপনি প্রথম সেঞ্চুরি করার পর তার অভিব্যক্তি যেটা ছিল সেটা হয়তো তিনি হাতুরা সিংকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু পরের ইনিংসটাই আরো বেটার যে সেঞ্চুরি, তারপর কিন্তু তার একদম নির্বিকার ছিলেন, কোন রকম উল্লাস ছিল না। এটাই হলো স্বভাব যা মুমিনুলের, একটা মাস্টার ব্যাটসম্যান। আপনি খেয়াল করবেন যখন শর্ট খেলেন মনে হয় ব্রায়ান লারাদের খেলা দেখছি নাকি আমরা, একটা ক্লাসিক্যাল লেফট হ্যান্ডে যে ব্যাটিং করেন, যে লেফট হ্যান্ডে যারাই ক্লাসিক্যাল প্লেয়ার, সাইদ আনোয়ার বলি, ব্রায়ান লারা বলি, সৌরভ গাঙ্গুলি বলি, মানে যাদের খেলাটা মানুষ পছন্দ, মুমিনুলের খেলা কিন্তু তারা পছন্দ করেন। এবং আমরা জানি না যে ওই যে ভদ্রলোক বলেন সিলেকশনটা, সিলেকশনটা আমি না কখনো এইভাবে বলতে চাই না, কারণ সিলেকশনটা আমার পছন্দের প্লেয়ারটা যদি চান্স না পায় তখনই আমার মনে হবে সিলেকশনটা ভালো হয়নি। যেমন আমাদের মনে হয়েছে এটা যে সানজামুলের জায়গায় তাহলে আমি আর আব্দুর রাজ্জাক এতদিন পর একটা সিনিয়র ক্রিকেটারকে আমরা কেন নিয়েছিলাম। যেমন ট্রাই নেশনের ফাইনালের আগে যদি আপনি খেয়াল করেন ইমরুল কায়েসকে ডেকে নেওয়া হয়েছিল, তাহলে আমি কেন নিয়েছিলাম? তার তো দরকার ছিল না, কারণ ইমরুল কায়েস ডোমেস্টিক ক্রিকেট খেলছিল, ইমরুল কায়েস কিন্তু ফাইনালে খেলেননি, তাহলে তার ওই ইনক্লুশনটা দরকার ছিল না। আবার এখানে রাজ্জাককে আমি যদি নাই খেলাবো তাহলে আর দরকার ছিল না রাজ্জাককে ডাকার, এবং রাজ্জাক ডিউরিং টেস্ট ম্যাচের সময় রাজ্জাক ঢাকায় চলে এসেছিলেন, তার মানে টিমের সাথে তার একটা পার্ট ছিল না। কিন্তু এই জায়গাটা আমাদের মনে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স স্পিনারকে খেলাতে পারতেন সিলেক্টররা বা টিম ম্যানেজমেন্ট। যেমন বাংলাদেশের ফিল্ডিংটা আমি শিওর যে বর্ষণ কবিরও এই ব্যাপারটা নোটিশ করবে, বাংলাদেশের ফিল্ডিংটা ছিল যাচ্ছে তাই, কারণ শ্রীলঙ্কা যে এত রান করেছে, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের তো কৃতিত্ব অবশ্যই থাকবে, কিন্তু তার থেকেও বড় কিন্তু ই ছিল বাংলাদেশি ফিল্ডম্যানদের যাচ্ছে তাই ফিল্ডিং, বিশেষ করে শ্রীলঙ্কার ব্যাটিং এর সময় এত রান, এত ক্যাচ ড্রপ হয়েছে, এত মিসফিল্ডিং হয়েছে, স্টাম্পিং মিস হয়েছে, তো তারপর শ্রীলঙ্কা একটা রানের পাহাড়ে চলে গেছিল। বোলারদের এই অসহায়ত্ব দেখে ফিল্ডারদেরও আমার মনে হয় লজ্জা পাওয়া উচিত ছিল। তো এই ভুলগুলি যদি কাটানো যায় তাহলে ঢাকা টেস্ট আর ঢাকার উইকেট খুবই ডিফারেন্ট হয় আমরা জানি, কারণ ঢাকার উইকেটে এত রান হওয়ার কোনো স্কোপ আছে বলে আমি অন্তত মনে করি না।
জি, আমরা বর্ষণ কবির আপনার কাছে যেতে চাই, এবং বিষয়টি হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন ব্যর্থ হচ্ছে, যেখানে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে নয় উইকেটে 713 রান করতে পেরেছে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে নামার পর কি মনে হয়নি যে শ্রীলঙ্কার বোলাররা অনেক বেশি সুবিধা পাচ্ছেন পিচ থেকে, কিন্তু আমরা যতটা দেখলাম যে বাংলাদেশের বোলাররা ততটা পাচ্ছিলেন না, আপনার কি মনে হয় এটা কি আসলে ধৈর্যের অভাব নাকি?
টপ অর্ডার আসলে তাওহিদ, টপ অর্ডারকে ঠিক ব্যর্থ বলা যা উচিত না, মানে ব্যর্থ বলবো কেমন করে, কারণ তামিম দুটো ইনিংসেই দারুণ খেলেছেন, একটা ফিফটি করেছেন, ইমরুল কায়েস শুরুতেই ভালো করেছেন, একটা দুর্ভাগ্যজনক ভাবে রিভিউ থেকে রান নিয়ে হয়তো বা ইনিংসটা ফিফটিও হয়ে যেতে পারত, পরের ইনিংস হয়তো বা ওর আউটের ধরনটা নিয়ে ভুল হতে পারে। আর তিন নম্বর ব্যাটসম্যান হলো তো মুমিনুল অসাধারণ।
জি, আমরা যদি একটু ঘুরিয়ে বসুন, আমরা যদি একটু ঘুরিয়ে বলি যে যদি আমরা ধরে নেই যে মুমিনুল হঠাৎ করে এসেছেন এবং মুমিনুল দলে নেই, সেক্ষেত্রে আসলে বড় দায়িত্বটা কি তামিমদের উপরে বর্তায় না? সেক্ষেত্রে তারা আসলে তাদের নামের এবং অভিজ্ঞতার ব্যাপারে যথাযথ মূল্যায়ন কি করতে পেরেছে?
তামিম কিন্তু গত দু বছর ধরে অসাধারণ ফর্মে আছেন এবং তিনি বেশ কিছু বড় ইনিংসও খেলেছেন। সাম্প্রতিক সময়ে উনি যেটা করেন, যেটা বা প্রতিপক্ষের কাছ থেকে প্রেশারটা সরিয়ে নেওয়ার জন্য তিনি কিছু আগ্রাসী শট খেলেন, এটা কিছু যোগ বিয়োগও আছে, মাঝে মাঝে এতে উনি অনেক সফল হন, কিন্তু বড় ইনিংসটা গত 18 মাস ধরে তেমন ভাবে পাননি টেস্টে বিশেষ করে। আর ওয়ান এটাতে একটু বলতে পারেন যে তিন অঙ্কের কোটায় যদি উনি পৌঁছে যেতেন তাহলে হয়তো বা দেখতে সুন্দর হতো, কিন্তু প্রথম দিকে যে চাপ মুক্ত করার জন্য ওনার যে আগ্রাসী ব্যাটিং এটাও কিন্তু বাংলাদেশের প্রয়োজন। ইমরুল কায়েসকে সেদিক থেকে বলা যায় যে উনি হয়তো বা কিছুটা একটু ম্লান, সেটা বলা যায়, কিন্তু হ্যাঁ আপনি যেটা বলছেন মুমিনুল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ব্যাটিং এর কাজটা ওই দুজন বা আরো অন্য ওদের উপর বর্তায় কিনা, অবশ্যই বর্তায়, কিন্তু একই দিক থেকে আমাদের আবার একটু যদি আতসী কাজ দিয়ে দেখেন বাংলাদেশের ব্যাটিং বা বোলিং যেটাই বলেন না কেন 4 থেকে 5 জন অভিজ্ঞ ক্রিকেটারের উপরই নির্ভর করছে, এমন যেন ব্যাপার হয়ে গেছে যে ইনারাই রান করবেন, ইনারাই উইকেট নেবেন বা স্ট্যাম্পিং করবেন, অন্যরা হচ্ছে অন্য জুনিয়র যারা আছেন তাদের কাজটা হবে শুধুমাত্র দর্শকের মতো বা সাপোর্টিং রোল দেয়া। আমরা শেষ কবে একটা মানে এই বিটন দাসের এই ইনিংসটা বাদ দিলে আমরা গত 18 মাস 24 মাসের মধ্যে আমরা খুব বেশি ফলপ্রসূ মানে ইনিংস দেখবো না জুনিয়র লেভেলের কারো কাছ থেকে, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটকে মিডল অর্ডার বলেন বা টপ অর্ডারের উপরে যে চাপটা মানে আরেকটু বেশি নিয়ে নেওয়া এটার কিন্তু একটা বড় মারাত্মক কুপ্রভাব আছে। এবং বাংলাদেশের ইনিংসটা আসলে বাংলাদেশ তো আসলে এখানে ইন্ডিভিজুয়াল ক্রিকেট খেলে অনেক দূর চলে যাওয়ার মতো দল এখনো হয়ে ওঠেনি, এটা সামগ্রিক একটা মানে সমবায় ভিত্তিক যদি হিসেব করি তাহলে হচ্ছে সবারই কন্ট্রিবিউশন থাকতে হবে এবং একটা বড় ইনিংস এর দিকে দলটাকে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে তামিমকে সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হয়, তারপরে উইকেট যদি দ্রুত যায় তাহলে মুশফিকুর রহিমকে দায়িত্বটা নিতে হয়। মুমিনুলের এই দুটো ইনিংস বাদ দিলেও যদি দেখেন গত 5টা টেস্টের হিসেব করেন সেখানেও কিন্তু খুব ফলপ্রসূ নয় তামিমের আর মুশফিকের ইনিংস গুলো ছাড়া, বাংলাদেশ বা তাকিবের একটা ডাবল সেঞ্চুরি ছাড়া, মানে এই জিনিসটা কিন্তু হয়েই আসছে র্যান্ডমলি যে সিনিয়ররাই খেলছেন জুনিয়রদের ওখান থেকে একটা মোটাবেগুন সেই কথা হয়তো একটা টেস্টে 84-86 করেছেন, কিন্তু কত বড় ইনিংস ক্যারি টু দা ব্যাট বা অনেকদিন নিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশ ল্যাকলিস করে আসছে। এবং টিম ম্যানেজমেন্ট থেকে চিন্তা করে দর্শক সবারই একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে এই 5 জন ক্রিকেটার বা 6 জন ক্রিকেটারই সবসময় তাদের পুরোটাই দিবেন বা তারা কখনো কলাপ্সি করবেন না এটা ভেবেই যেন আমরা ধরে থাকি, ব্যাপারটা আসলে তা নয়।
এবং সেটা ধরে থাকার ফলটা যা হয় সেটি হচ্ছে ইঞ্জুরি তো খেলারই একটি অংশ, এবং আমরা দেখলাম যে তামিম ইঞ্জুরিতে পড়ার কারণে বাংলাদেশের গোটা ক্রিকেটই দুশ্চিন্তাগ্রস্ত।
অবশ্যই, এবং তামিম মুশফিক সাকিবের তো একদম আমরা জল জলে দেখছি যে একটা করে ব্যাটসম্যান এবং বোলার বেশি করে খেলাতে হচ্ছে, এবং রুবেলের বাদ দেওয়ার ব্যাপারটাও আমি ঠিক বুঝিনি সেটা একটা প্রসঙ্গ, কিন্তু এই যে মানে সিনিয়রদের ক্রিকেটারদের উপর ডিপেন্ডেন্ট আপনি অবশ্যই হবেন, কিন্তু আমি আবারও বলছি বাংলাদেশ ক্রিকেট এখনো ব্যক্তি সাফল্যকে কেন্দ্র করে বা সেটাকে একদম পাখির চোখ করেই যদি সবসময় আমরা ধরি যে এরাই করতে বাধ্য বা ওনারাই করবেন বাকিরা খালি শুধুমাত্র সাপোর্টিং রোল দিবেন তখনই কিন্তু আরেকটা কোশ্চেন চলে আসে, তার মানে হচ্ছে পাইপ লাইনে যারা আছেন তারা কি যথেষ্ট ভালো ক্রিকেটার না, হয়তো ভালো ক্রিকেটার কিন্তু এই 25 জন 27 জনের মধ্যে থেকেই বারবার বাংলাদেশ ক্রিকেট দলটাকে বেছে নিতে নিতে হচ্ছে, সেখান থেকে 15 জনের একটা স্কোয়াড করতে হচ্ছে, তাদেরই 11 জনকে নামাতে হচ্ছে, কিন্তু যারা আছেন তারা সেটাকে দুহাত ধরে দিতে পারছেন কিনা। এস আমরা মাঝখানে অনেক কম খেলতাম, এখন একটু বেশি খেলা শুরু করেছি, নিজের কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালো খেলছে, কিন্তু সেখানে ব্যাটসম্যানদের ভূমিকাটা কতটুকু? তামিমের অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ইনিংস ঢাকা টেস্টে হওয়ার পরে বাংলাদেশ একটা টেস্ট জিতেছিল, কিন্তু সেখানে সাকিব আল হাসানের অসাধারণ স্পিন এবং বাংলাদেশের কুশলী ফিল্ডিং এর একটা বড় ভূমিকা ছিল, দিলীপ ভাই যেমনটা বলছিলেন ফিল্ডিং এর একটা ল্যাকলিস্ট বাংলাদেশ সবসময় দেখিয়েছে, কিন্তু আমি আবার ওই প্রসঙ্গে আসি যে সবসময় বাংলাদেশ যে সাফল্যের ঘরের মাটিতে পেয়েছে বা সাম্প্রতিক গতিতে আমরা দেখেছি শ্রীলঙ্কার মতো সেখানে ব্যাটসম্যানদের সঙ্গে সঙ্গে স্পিনারদের ভূমিকাটাও ছিল এবং ওই ব্যাটসম্যান গুলো ঘুরতে শুরু করবেন হাতে চারজন পাওয়ার জন্য এসে শেষ হয়ে যাবে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদও বড় জোর আসতে পারেন, তাও ওনার রিসেন্ট টাইমে দুটো ইনিংস হয়তো বা বলতে পারেন যে ভালো, তার আগে পর্যন্ত রিয়াদও কিন্তু বেশ একটা খারাপ সময় পার করছিলেন। তামিম ইমরুকায় অন এন্ড অফ ভালো খেলছেন, কখনো ভালো খেলবেন কখনো খারাপ খেলবেন, এর মধ্যে উনি যাচ্ছেন। তারপর হচ্ছিল মুশফিকুর রহিমের নামটা চলে আসবে। এই তিন চারজনের দিকতে পরে বাংলাদেশের ক্রিকেট যাচ্ছে এগুচ্ছে, অল্প অল্প হয়ে ঘুরছে এবং ভালো করার চেষ্টা করছে নিজের মাটিতে। কিন্তু এই তিন চারজন দিয়ে যে বাংলাদেশের সামগ্রিক ক্রিকেটের প্রতিফলনটা আসলে যেরকম ভাবে আমরা দেখতে চাই সেটা যে খুব আশাব্যঞ্জক নয়, সেটা আমরা দেশের বাইরে যখন খেলা হয় তখনই বুঝতে পারি। যেখানে একটু স্পিনিং বা একটু বাউন্সি কন্ডিশন হলে আমরা দেখেছি যে আমাদের অনেক ক্রিকেটারই হয়তো আত্মসমর্পণ করতে মানে করে ফেলেন আর কি। যেমন নিউজিল্যান্ডও আমরা দেখেছি, দক্ষিণ আফ্রিকা তো হচ্ছিল একদম মানে এক ধরনের আমরা দেখেছি যে একটা বাজ ডেমোনস্ট্রেশন হয়ে গেছে, তো পোর ব্যাটিং কেমন করে করতে হয় সাউথ আফ্রিকার মাটিতে।
জি আমরা জি আমরা আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছেন, তাদের প্রশ্নগুলো এবং মন্তব্য আমরা একটু জানতে চাই। শ্রোতা আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
হ্যাঁ, আমি বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে ডালিম কুমার বলছিলাম।
জি বলুন।
আমাদের বিশ্লেষকরা অনেক কিছু বললেন, তো আমি বলতে চাচ্ছি যে মানে যেমন বর্তমানে ভারতের যে নতুন খেলোয়াড় টিমটা যেটা দেখা যাচ্ছে যে তরুণ নির্ভর টিমটা, আজিঙ্কা রাহানে তারপর এই লোকেশ রাহুল এরকম মানে দেখা যাচ্ছে, তো এরা যেমন পাইপলাইনটাকে সমৃদ্ধ করেছে, তারপর আমাদের সঙ্গে যে বর্তমানে শ্রীলঙ্কা খেলতেছে, শ্রীলঙ্কার কিন্তু যে আগের যে টিমটা মানে কুমার সাঙ্গাকারা দিলশান জয়াবর্ধনে এদেরকে ছেড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শ্রীলঙ্কা টিম কিন্তু তার আগের অবস্থানে চলে আসতেছে, মানে সাঙ্গাকারা আমলের টিমের মতোই চলে আসতেছে। তো আমাদের বাংলাদেশে যে আমরা বিশ্লেষকরাও বললেন যে দুই চারজনের মধ্যেই শুধু মানে বৃত্তাকার ভাবে ঘোরাঘুরি করতেছে, তো এইটাতে যদি আমরা বাংলাদেশের পাইপলাইনটাকে সমৃদ্ধ করতে চাই, তো এখানে কি সৌম্য সরকার কিংবা এনামুল হক বিজয় তারপর নাঈম ইসলাম আছে, তারপর এই যে কিছুদিন আগে আমাদের কি গেল মার্শাল আয়ুব, এদের মতো প্রতিভাদেরকে কি মানে সুযোগ দেওয়া কি কতটা যুক্তিযুক্ত, মানে আমাদের বিশ্লেষকরা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? আরেকটা প্রশ্ন হলো যে এবার যে শীতকালীন অলিম্পিকে দেখা যাচ্ছে দুই কোরিয়া একই সাথে একই পতাকা তলে যে আসতেছে, এটাকেও তারা
জানার চেষ্টা করছি। দিলু খন্দকার, আপনি কি বলেন?
অনেকগুলি কথা বললেন যে তরুণ প্লেয়ার ভারতের ভালো করছে। আপনি খেয়াল করবেন যে সাউথ আফ্রিকা টুরে প্রথম দু টেস্টেই কিন্তু নাস্তানাবুদ হয়েছিল ভারত, থার্ড টেস্টার তারা জিতেছে, যে টেস্টার গুরুত্বটা খুবই কম এটা আমার মনে হয়েছে আর কি। যখন সিরিজ ওভার হয়ে যায় তখন থার্ড টেস্টার গুরুত্ব কম থাকে এবং সেই উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং সাউথ আফ্রিকানরাও বলছে ব্যাড উইকেটে খেলা হয়েছিল। আচ্ছা সেটা পরের ব্যাপার। বর্ষণ যে কথাটা বললো যে বাংলাদেশের খেলাটা ডিপেন্ড করে পাঁচ ছজন ক্রিকেটারের উপরে, এটা খুবই সত্যি কথা। কারণ আপনি পাইপলাইনে প্লেয়ার নেই এটা ঠিক বলা যাবে না, কারণ আপনি যদি জুনিয়র টিমটা যেটা নিউজিল্যান্ডে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললো, আপনি খেয়াল করবেন যে মেহেদিয়াসান মিরাজ দু বছর আগে ও সেখানে ছিল, সরাসরি চলে এসছে টেস্ট টিমে। বাংলাদেশ কিন্তু একমাত্র জায়গা যেখানে খুব সহজে সুযোগ পেয়ে যাচ্ছে প্লেয়াররা, জুনিয়রদের তাদের জুনিয়র লেভেলে যে পারফরমেন্সটা সেটাকে ধরে রেখেই কিন্তু টেস্ট ক্রিকেটে স্থায়ী হতে হবে। যদি মোহাম্মদ আশরাফুলের কথাটা আমরা বলি, মোহাম্মদ আশরাফুল যেদিন প্রথম খেলতে নেমেছিলেন সেদিনই ওয়ার্ল্ড রেকর্ড করে, এখনো কিন্তু সেই রেকর্ডটা অমলিন আশরাফুলের। তার মানে তার ট্যালেন্ট নিয়ে কিন্তু কোনো প্রশ্নই ছিল না, আশাতি ভালো প্লেয়ার ছিলেন। কারণ ঢাকার ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো খেলতেন আশরাফুল যে টেস্ট ক্রিকেটে তিনি শ্রীলঙ্কার মুস্তিয়া মুরলীধরের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস গড়ে এখন ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তো সেরকম মেহেদিয়াসান মিরাজ তার প্রথম টেস্টেই কিন্তু এত বড় সাফল্য দেখিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, জাতীয় দলের জায়গাটা তার পাকা হয়ে গেছে। তাইজুল ইসলাম আরো সেই কথা। যদি আবুল হাসান রাজুর কথা বলি, যে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে একটা বোলার তিনি সেঞ্চুরি করে জায়গা করে নিয়েছেন, তারপরে ইঞ্জুরির জন্য আসা যাওয়ার মধ্যে রয়েছেন। এইভাবে যদি তামিমকে যদি চিন্তা করি, তামিম এক one of the senior most players. কনসিস্টেন্সি ভালো খেলছেন ওয়ানডে ক্রিকেটই বলি, টেস্ট ক্রিকেটই বলি, আর টি টোয়েন্টি বলি কিংবা ঘরোয়া ক্রিকেট বিপিএল বলি, তামিম কিন্তু অসাধারণ একটা।
জি দিলু খন্দকার, আমরা আপনার আমরা আপনার উত্তর পেয়েছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আমরা দুঃখিত আপনাদের সবার প্রশ্ন বা মন্তব্য নিতে পারিনি। একজন শ্রোতার মন্তব্য বা প্রশ্ন শুনে আমরা আবার ফিরতে চাই। হ্যালো,
হ্যালো,
জি কে বলছেন? হ্যালো, জি আপনার প্রশ্ন যদি করেন।
ভালো ক্রিকেট পাবো না
জি। আমরা আসলে আপনার আপনার শব্দে খানিকটা সমস্যা হওয়ার কারণে আমরা প্রশ্নটি খুব ভালো বুঝতে পারিনি, তারপরেও যতটা বুঝতে পেরেছি সেটি নিয়ে আমাদের দুজন বিশ্লেষকের কাছে যেতে চাই এবং খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তর চাই, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়ে গেছে এবং সেখান থেকে আসলে বাদ পড়েছেন সঞ্জামুল এবং রুবেল, এবং নতুন যে দলটি হয়েছে সেটিও বোধহয় স্পেন নির্ভর। দিলু খন্দকার আপনার কাছে যাব, তার আগে বর্ষণ কবির আপনি যদি বলেন দলটি কি ঠিক আছে?
আমি তখনও বলছিলাম যে রুবেলের বাদ পড়ার প্রসঙ্গটা আসলে একটু অন্যরকম, মানে কেন তাকে বাদ দেওয়া হলো, কেনই বা তাকে নেওয়া হলো। রুবেল আর ইমরুল কায়েস দুজন মনে হয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে যতবার বাদ পড়লেন ততবার সম্ভবত কোথাও ট্রাভেলও করেননি, এতবার স্ট্রাগল করতে হয়েছে। এখন যেটা হয়েছে বাংলাদেশ ঢাকা টেস্টে একটা রেজাল্ট আসবে এটা ধরে নিয়েই দলটা গুছাচ্ছে এবং সেটাকে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে স্পিন নির্ভরই হবে, স্বাভাবিক। আমরা ঢাকা টেস্টে এর আগেও দেখেছি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারতে এবং সেটা স্পিনারদের হাত ধরে স্বাগতিক জিতেছে, কিন্তু এবারে কাজটা একটু কঠিন হয়ে যাবে। কারণ আমরা যদি দেখি একটু চারদিকে যে শ্রীলঙ্কার যে স্পিনাররা আছে, আমি একটু বলে নিতে চাই ছোট করে যে বাংলাদেশের কিন্তু স্পিনারদের কোন রকমের টার্ন নিতে গেলে উইকেটের অ্যাসিস্ট্যান্ট লাগে, সেখানে হেরাতের মতো স্পিনার কিন্তু অ্যাসিস্ট্যান্স অত বেশি না লাগলেও চলে। তো এই পাল্লায় বাংলাদেশ কিন্তু মানে আপনার ডিফেন্সিভ ক্রিকেট যেটা চট্টগ্রামে ওরকম উইকেটে খেলে
জি। বর্ষণ কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিলু খন্দকার, আমরা যদি 20 সেকেন্ডে কিছু বলতে চাই, দলটি ঠিক আছে?
আমার আমার মনে হচ্ছে একটা চেঞ্জ হতে পারে, সেখানে সাব্বির রহমান কেন যেন মনে হচ্ছে একটা লেগ স্পিনার কম অলরাউন্ডার একটা ইলেভেনে চলে আসতে পারে।
জি সাব্বির ফিরেছেন, সাব্বির ফিরেছেন দলে, ফলাফল নিয়ে আপনাদেরকে নিয়মিত ভাবে আমরা জানাতে পারবো। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।